ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশ এবং ভারতে এখন রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
3 মাস নিজ কার্যালয়ে অবস্থান শেষে বাসভবনে ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্যের ভাষ্য।
রাজনৈতিক পরিবেশ উন্নতির জন্য এবং অনুদার গণতান্ত্রিক পরিবেশ থেকে বের হয়ে আসতে হলে নিঃসন্দেহে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া লাগবে।
কলকাতা থেকে গৌতম গুপ্তর রিপোর্ট।
বাড়তি তেল কেনবার জন্য ভারত সরকার 2,400 কোটি টাকা বিশেষ বরাদ্দ করেছে।
তবে সবকিছুর আগে সবশেষ বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। কেনিয়ায় কর্তৃপক্ষ আল শাবাব বন্দুকধারীদের একজনকে সরকারি এক কর্মকর্তার পুত্র বলে শনাক্ত করেছে। বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ের 148 জনকে হত্যা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রবিবার বলেছেন, গারিসা বিশ্ববিদ্যালয় কলেজে যে 4 জন আত্মঘাতী আক্রমণকারী বৃহস্পতিবার হত্যাকাণ্ডে মারা যায়, অবিন্দ রহিম আবদুল্লাহি তাদের একজন। মুখপাত্র এর আগে বলেছেন তার পুত্র নিখোঁজ। ইতিমধ্যে কিনিয়ার জনগণ ইস্টার সানডের প্রার্থনা সভা বৃহস্পতিবার হত্যাকাণ্ডে যারা শিকার হন তাদের প্রতি উৎসর্গ করেন। সারা দেশে কঠোর নিরাপত্তার মাঝে সব অনুষ্ঠান উদযাপিত হয়। মিশরীয় কর্মকর্তারা বলেছেন, রবিবার কায়রোর মধ্যাঞ্চলে একটি সেতুতে এক বোমা বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত হয়। নিহত ব্যক্তি একজন পুলিশ অফিসার বলে বলা হয়। কর্মকর্তারা বলেন, একটি সেতুর পাশে এক পুলিশ চৌকির কাছে বোমা বিস্ফোরণ ঘটে। সেতুটি জামালেক জেলা ও গিজার মধ্যে সংযোগ রক্ষা করে। এএফপি সংবাদ সংস্থা বলেছে, বোমা বিস্ফোরণ ঘটে যখন একটি মিনিভ্যানের চালক গাড়ি থামিয়ে একজন পুলিশ অফিসারকে প্রশ্ন করেন। 2013 সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির পতনের পর থেকে মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট মোরসির শাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। ইয়েমেনে সৌদিদের নেতৃত্বে বিমান আক্রমণ অভিযান সত্ত্বেও হুতি বিদ্রোহীরা রবিবার দক্ষিণাঞ্চলের এডেন শহরে নিয়ন্ত্রণ বৃদ্ধি করছে। ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে, বিদ্রোহীরা এডেনের মোয়াল্লা জেলায় গভর্নরের দপ্তর সহ প্রাদেশিক সরকারের সদর কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়া এবং রেডক্রস আন্তর্জাতিক কমিটি চাইছে যে সৌদি আরব যেন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে বিরতি দেয়, যাতে অসামরিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং বিদেশিদের অপসারণ নিরাপদে করা যায়। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মস্কোর ডাকা এক জরুরি বৈঠকে রাশিয়া ওই আবেদন জানায়। 3 মাস নিজ কার্যালয়ে অবস্থান শেষে বাসভবনে ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ শেষে জামিন লাভ করেছেন, জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে।
3 মাস নিজ কার্যালয়ে অবস্থান শেষে নিজের বাসভবনে ফিরে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 3 জানুয়ারি রাত থেকে তিনি গুলশানের নিজ কার্যালয়ে প্রথমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর করা প্রহরা এবং ইট বালু ভর্তি ট্রাক দিয়ে অবরুদ্ধ থাকা এবং পরে অফিস থেকে বের হলে তাকে আর ওই অফিসে প্রবেশ করতে দেয়া হবে না এমন এক আশঙ্কার কারণে সেখানে অবস্থান করছিলেন। রোববার সকালে বেগম জিয়া 2টি দুর্নীতির মামলায় আত্মসমর্পণ করতে বিশেষ আদালতে যান এবং সেখান থেকে দুপুরে নিজ বাসভবনে ফিরে যান। 2টো দুর্নীতির মামলায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। বিশেষ আদালতে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতের সহকারী মহাসচিব মোহাম্মদ কামরুজ্জামানের রায় পুনর্বিবেচনার শুনানি শেষ হয়েছে আজ রবিবার, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি 4 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সোমবার রায় পুনর্বিবেচনার বিষয়ে আদেশ দেবেন। শুনানি শেষে কামরুজ্জামানের আইনজীবী সাংবাদিকদের বলেন, সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এই প্রসঙ্গে বলেন, উল্লেখ্য একটি বিশেষ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের দায়ে 1913 সালের 9 মে কামরুজ্জামানের ফাঁসির আদেশ দেয়। এরপর সুপ্রিম কোর্টেও ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রাখে। পরে চলতি বছর 5ই মার্চ ফাঁসির রায়ের পুনর্বিবেচনার জন্য আবেদন করে আসামি জহুরুল আলম। ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কালবৈশাখীর ঝড়ে দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন কম হলেও 25 ব্যক্তি, আহত হয়েছেন অনেকে, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু।
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শনিবার সন্ধ্যার পরে কালবৈশাখী ঝড়ে কমপক্ষে 25 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। ঝড়ে এবং ঝড়ের সাথে বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টিতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তরাঞ্চলের আমও ক্ষতির শিকার হয়েছে। কালবৈশাখী ঝড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি নিহত হয়েছেন বগুড়া জেলায় 14 জন। বাকিদের মধ্যে ঢাকায় 3 জন সহ দেশের কয়েকটি জেলায় ওই মৃত্যুর ঘটনা ঘটে। গাছ বা দেয়াল চাপা পড়া, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, নৌকাডুবিতে তারা নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী এবং শিশু রয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের দরিদ্র মানুষের অভাব অভিযোগ পূরণ করতে বিচার ব্যবস্থাকে আরো সক্রিয় হতে হবে, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস খোসরায়।
নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আজ বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আদালতে জমে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত উদ্যোগের প্রয়োজন। বিচার ব্যবস্থাকে আধুনিক করে তুলতে প্রযুক্তির প্রয়োগের কথার উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র মানুষের অভাব অভিযোগ পূরণ করতে বিচার ব্যবস্থাকে সক্রিয় হতে হবে। লোক আদালত ব্যবস্থার প্রসার এবং আইনি প্রক্রিয়া সরলীকরণ, প্রশাসন এবং বিচার বিভাগের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি HL দাত্তু বলেন, বিচার প্রক্রিয়াকে অবাঞ্ছিত হস্তক্ষেপের সমস্যা থেকে মুক্ত রাখতে হবে। পরমাশিস খোসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারত দুঃসময়ের জন্য দেশে তেল মজুদের কি ব্যবস্থা নিচ্ছে তারই বিবরণ পাঠিয়েছেন তার রিপোর্টে কলকাতা থেকে গৌতম গুপ্ত।
হঠাৎ যদি বিদেশ থেকে তেল আমদানিতে কিছু সমস্যা হয়, সেজন্য দেশের মধ্যেই অশোধিত তেল বেশ কিছুটা মজুদ করে রাখা দরকার। আর এখন যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে গিয়েছে, তেল মজুদ করার এই তো হলো উপযুক্ত সময়। ইতিমধ্যেই 5.3 মিলিয়ন টন অথবা 2.8 কোটি ব্যারেল অশোধিত তেল মজুদের জন্য ভূগর্ভস্থ ভাণ্ডার গড়ে তোলার কাজ শেষের মুখে। এই ভাণ্ডার বা আন্ডারগ্রাউন্ড স্টোরেজগুলি নির্মাণ করা হচ্ছে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর ও পাদুরে। এই বাড়তি তেল কেনবার জন্য ভারত সরকার 2,400 কোটি টাকা বিশেষ বরাদ্দ করেছে। অনিশ্চয়তা সামলাতে তেলের মজুদ ভাণ্ডার 70-এর দশকের তেল সংকটের পর প্রথম গড়ে তুলেছিল আমেরিকা ও বিভিন্ন পশ্চিমী রাষ্ট্র। তার 4 দশক পরে একই পথে হাঁটছে ভারতও। বরাদ্দ টাকা দিয়ে আপাতত 70 লক্ষ ব্যারেল তেল কিনে মজুদ করা যাবে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে বিশ্ব হিন্দু পরিষদের স্বর্ণ জয়ন্তী পালনের অংশ হিসেবে বিশ্ব হিন্দু পরিষদের সভাকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস খোসরায়।
জেলা প্রশাসন 144 ধারা জারি করেছিল। পরিষদ সভা করার সিদ্ধান্তে অনড় থাকায় সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা আসতে থাকেন। রায়গঞ্জ শহর জুড়ে ছিল পুলিশের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রায়গঞ্জের পরিষদ অফিস থেকে কয়েক হাজার সমর্থক মিছিল করে বেরোলে পুলিশ তাদের পথ আটকায়। সমর্থকরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশ 1,000-এর বেশি সমর্থককে গ্রেপ্তার করে। পরিষদের বাংলা, ওড়িশা, সিকিম, আন্দামান ক্ষেত্রের সাধারণ সম্পাদক তথা মুখপত্র বিজয় কৃষ্ণ তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন, তারা গণতান্ত্রিক উপায়ে আইন মোতাবেক সভা করতে চাইলেও শাসক দলের মদতে পুলিশ তাদের সভা করতে দেয়নি। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত বলা যেতে পারে, অতি সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সম্পাদক প্রবীণ তোগাড়িয়ার এরাজ্যে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের তৃণমূল সরকার। পরমাশিস খোসরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আজ রবিবার বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মাবলম্বীরা পবিত্র ইস্টার সানডে পালন করছে। খ্রিস্ট ধর্মের মতে মৃত্যুর পর তৃতীয় দিনে যীশুখ্রিস্টের পুনরুত্থান হয়েছিল। পোপ ফ্রান্সিস এই পবিত্র দিন উপলক্ষে সেন্ট পিটার স্কোয়ারে রোমান ক্যাথলিকদের বিশেষ প্রার্থনা সভা করেন। বিশ্ব সংবাদ শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশে অব্যাহত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে বেসরকারি খেতে মন্দা কাটছে না। এ সম্পর্কে অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে কথা বলেছেন ঢাকায় সংবাদদাতা আমির খসরু।
প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির উপরে এক গবেষণা প্রতিবেদনে বলেছে, জানুয়ারি থেকে মধ্য মার্চ পর্যন্ত সময়কালে হরতাল অবরোধ সহ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে অর্থনৈতিক ক্ষেত্রের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে এবং তৈরি পোশাক খাত সহ 12টি খাতে ক্ষতি হয়েছে 4,900 কোটি টাকা। প্রতিবেদনে অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগে স্থবিরতার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা, সঠিক মাত্রার গণতন্ত্রের অনুপস্থিতি, নেতৃত্বের সক্ষমতার অভাব এবং বিনিয়োগ বান্ধব পরিবেশের অনুপস্থিতিকে দায়ী করা হয়েছে। প্রতিবেদন প্রকাশকালে এক অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,
এতে বিনিয়োগ চাঙ্গা না হওয়ার মূলত দুটি কারণ আমরা উল্লেখ করেছি, তাৎক্ষণিক কারণ, কারণের বাইরে প্রথাগত কারণগুলো আছে যেমন অবকাঠামো। কিন্তু তাৎক্ষণিক কারণের যে প্রথমটি হচ্ছে যে দেশে যে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে সেটার কোনো সুরাহা হচ্ছে না এবং সহিংসতা তো অব্যাহত আছে। এর সাথে যেটা যুক্ত হয়েছে সেটা হলো অনুদান গণতান্ত্রিক পরিবেশ। অনুদান গণতান্ত্রিক পরিবেশ সর্বদাই ব্যক্তি খাতের বিনিয়োগকারীদের দুশ্চিন্তায় ফেলে, কারণ বিচার ব্যবস্থা বা ব্যক্তিগত স্বাধীনতা এবং একই সাথে মানবিক অধিকারগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি তারা স্বচ্ছন্দ বোধ না করে তাহলে বিনিয়োগে উৎসাহ বোধ করে না। আর দ্বিতীয় বড় কারণ যেটা হচ্ছে সেটা হলো সরকারের ভিতরে নীতি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে গতিটা যেন হারিয়ে যাচ্ছে এবং এটার মূল কারণ হচ্ছে নেতৃত্ব দক্ষতা, সমন্বয় এবং ধারাবাহিকতা ইত্যাদি বিষয়ের অভাব রাষ্ট্রযন্ত্রের ভিতরে। সেই ফলে আমরা দেখছি যে এমন কিছু সংস্কার হচ্ছে না যেগুলো কিনা ব্যক্তিগত ব্যক্তি খাতের বিনিয়োগকে সমর্থন দিতে পারত। একদিকে যেমন বিরাষ্ট্রীয়করণ মুখ্যবিরে আছে, অপরদিকে ব্যাংকিং খাতের পরিস্থিতি খুবই দুর্বল, একই রকম ভাবে রাজস্ব আহরণের ক্ষেত্রে যে সমস্ত মৌলিক সংস্কার দরকার সেগুলি পাচ্ছি না এবং এর পাশাপাশি পিপিপির মাধ্যমে যে বড় ধরনের বিনিয়োগের আশা করা হচ্ছিল সেগুলিও লক্ষ্য করা যাচ্ছে না। তাই একদিকে রাজনৈতিক পরিবেশ, অন্যদিকে সরকারের ভিতরে সংস্কারের গতি না থাকা, এই দুটি একটি বড় দুশ্চিন্তার বিষয় হয়ে গেছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি, এমন এক প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য,
উনের উপায় তো খুবই সহজ সেই অর্থে, যদিও বাস্তবায়ন জটিল। রাজনৈতিক পরিবেশ উন্নতির জন্য বা এবং অনুদার গণতান্ত্রিক পরিবেশ থেকে বের হয়ে আসতে হলে নিঃসন্দেহে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া লাগবে, যে প্রক্রিয়া সমস্ত রাজনৈতিক সংগঠন, নাগরিক সমাজ, মিডিয়া এবং অন্যান্যরা স্বচ্ছন্দভাবে অংশগ্রহণ করতে পারে। এই মুহূর্তে সেই প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করছি না, যদিও সিটি নির্বাচনের মাধ্যমে একটি নতুন ধারা সৃষ্টি করার চেষ্টা চলছে। সেটা যদি কার্যকর হয় তাহলে হয়তো কিছুটা সুরাহা হতে পারে, কিন্তু সেটা হবে কিনা সেটা সময়ের ব্যাপার। আর সংস্কারের ব্যাপারে যেটা হচ্ছে, সরকার যেটা করছে সেটা হলো নিজস্ব উদ্যোগে সংস্কারের ক্ষেত্রে দুর্বলতা থাকার কারণে সরকার সময় সময় IMF এবং আগামীতে বিশ্বব্যাংককে ডেকে নিয়ে আসছে, যারা বিভিন্ন শর্তের মাধ্যমে এই সংস্কারকে বাধ্যতামূলকভাবে কার্যকর করবে। তবে এর ফলে দেশের ভিতর থেকে দেশজ সংস্কারের যে প্রয়োজনীয়তা এবং যে নমনীয়তা থাকার কথা ছিল সেটা হয়তো আমরা হারিয়ে ফেলব।
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, সুষ্ঠু এবং সুস্থ রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার পাশাপাশি দেশজ উদ্যোগে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা অর্থনৈতিক পরিস্থিতির স্বার্থে খুবই জরুরি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে পরিবেশিত হচ্ছে ভয়েস অব আমেরিকা এবং USAID-র যৌথ প্রযোজনায় ঢাকা রিপোর্টিং সেন্টারের সহযোগিতায় তৈরি প্রতিবেদন, উপস্থাপন করছেন শরীফুল হক।
অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনের শুভবার্তা প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বব্যাপী 2 এপ্রিল অষ্টমবারের মতো পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে পালিত হয়েছে নানা কর্মসূচি। সমাজ কল্যাণ মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করেছিল সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। কথা বলেছিলাম তরি ফাউন্ডেশনের পরিচালক মারুফা হোসেনের সাথে। তরি ফাউন্ডেশন ঢাকায় কাজ করছে অটিজম নিয়ে।
তরি ফাউন্ডেশন অটিস্টিক সহ অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা কাজ করি। কাজগুলো হলো আসলে প্রথম যে কাজটা আমাদের স্পেশাল স্কুলিং আছে, এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রেন্ড আপ করানো হয়। এছাড়াও আমাদের আছে ট্রেনিং প্রোগ্রাম।
দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 2008 সাল থেকে দিবসটি প্রতি বছর পালিত হয়ে আসছে। অটিজম নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছ ধারণা নেই বললেই চলে। অটিস্টিক একটি শিশুকে নিয়ে বেশিরভাগ অভিভাবক হতাশাগ্রস্ত হয়ে পড়েন, কি করবেন, কার কাছে যাবেন বুঝতে পারেন না।
বাবা মায়েরা অটিস্টিক যখন একটা বাচ্চা ডায়াগনোসিস হয়ে যায় তখন ভীষণ হতাশাগ্রস্ত হয়ে যায় এবং তারা তখন কুল কিনারা পায় না যে কোথায় বাচ্চাটাকে কোথায় নিয়ে গেলে তারা সঠিক দিক নির্দেশনা পাবে। তারপরে তারা বুঝতে পারে না করা উচিত কি করা অনুচিত, যেহেতু বাচ্চাগুলোর কিছু আচরণগত সমস্যা হয়ে যায়, যার জন্য তারা বাচ্চাগুলোকে আস্তে আস্তে ঘরে রাখা শুরু করে।
বাংলাদেশে সঠিক পরিসংখ্যান না থাকলেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অটিস্টিক শিশু ও কিশোরদের সংখ্যা বৃদ্ধির হার ভয়াবহ। একটি জরিপে দেখা যায় প্রতি 1000 শিশুর মধ্যে একজন শিশু অটিস্টিক হয়ে জন্মগ্রহণ করে বা অটিজমে আক্রান্ত হচ্ছে। ছেলেরা এই রোগে আক্রান্ত হয় বেশি। ছেলে মেয়ের আনুপাতিক হার 4:1। বুঝবেন কি করে আপনার সন্তানের মধ্যে বিশেষ কিছু লক্ষ্য করা যাচ্ছে কিনা?
মায়েরা আসে প্রথমত কিছু আচরণগত সমস্যা দেখে তারা আসে, তারপরে আসে তাদের টয়লেট ট্রেনিং থাকে, খাবারের সমস্যা থাকে। অনেক বাচ্চা আছে অটিস্টিক ছাড়াও যারা আছে ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চা, তাদের তো হাঁটা চলাফেরার সমস্যা হয়ে থাকে, কেউ কেউ আছে বুদ্ধিগত দিক থেকে পিছিয়ে থাকে।
গর্ভকালীন সময়ে মায়েদের ভাইরাস জ্বর, জন্মের সময় শিশুর অক্সিজেনের অভাব, পরিবেশ দূষণ, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং বংশগত কারণ হচ্ছে অটিজমে আক্রান্ত হওয়ার মূল কারণ। মারুফা হোসেন বললেন অভিভাবকদের জন্য,
প্রথমত আমি বলবো যে প্যারেন্টসদের প্রথমে মেনে নিতে হবে যে এটা আমার বাচ্চা, তার যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হোক না কেন, যে ধরনের স্পেশাল বাচ্চাই হোক না কেন, এটা আমার সন্তান, এটা মেনে নিয়ে তখন আমি স্থির হব।
অটিজম কোনো অভিশাপ নয়, অটিস্টিক শিশুটিকে দূরে ঠেলে না দিয়ে বুকে টেনে নিন। সমাজের সবাই তার সাথে স্বাভাবিক আচরণ করলে হয়তো সেই শিশুটি হয়ে উঠবে সবার সেরা। সমাজের প্রতিটি শিশুর সম অধিকার নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব। শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় ইউএসএ আইডি এবং ভয়েস অফ আমেরিকা।
Voice of America, Washington.
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
গত বছর আফগানিস্তানে রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত দুটি ঐতিহাসিক হস্তান্তরণের মাধ্যমে একটি যুগের অবসান হয়েছে। তালেবান বিদ্রোহীদের তরফে হুমকি উপেক্ষা করে লক্ষ লক্ষ আফগান জনসাধারণ নতুন একজন প্রেসিডেন্ট মনোনয়নের জন্য ভোট দিয়েছেন। ফলশ্রুতিতে গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লার নেতৃত্বে সেখানে নতুন ঐক্য সরকার শপথ গ্রহণ করেছেন। পুরনো প্রশাসন থেকে নতুন একটি প্রশাসনে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক হস্তান্তরণ আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম। এবং পরিশেষে 31 ডিসেম্বর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের জোধরি সেনাদের মিশন সমাপ্ত হয় এবং আফগান সেনাবাহিনী সমগ্র দেশ জুড়ে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে এবং সেই সঙ্গে যুক্তরাষ্ট্র আফগানিস্তান সম্পর্কের নতুন এক অধ্যায় সূচিত হয়। মার্চ মাসের শেষের দিকে প্রেসিডেন্ট বারাক ওবামা, পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র কি করে কয়েক দশক ধরে অর্জিত সাফল্যে আরও সহযোগিতা প্রদান করা যায় সেই লক্ষ্যে প্রেসিডেন্ট আশরাফ গানি এবং প্রধান নির্বাহী অফিসার আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে বৈঠকে মিলিত হন। যুক্তরাষ্ট্র তাই আফগান নিরাপত্তা বাহিনীর সহায়তায় আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য, নেটোর প্রশিক্ষণ, পরামর্শদান এবং সহায়তা মিশনে সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে। প্রেসিডেন্ট আশরাফ গানির অনুরোধ ক্রমে আমাদের সেনা প্রত্যাহার কর্মসূচি বিলম্বিত করা হচ্ছে এবং 9,800 সেনা সদস্য এবছরের শেষ নাগাদ সেখানে অবস্থান করবে। যুক্তরাষ্ট্র এছাড়াও তালেবানদের শান্তি উদ্যোগের প্রয়াসে আফগানিস্তানের ভূমিকাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে এবং চূড়ান্তভাবে যেসব তালেবান যোদ্ধা আল কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদ, সহিংসতা পরিহার এবং মহিলা এবং শিশুদের রক্ষা করে আফগান সংবিধানের প্রতি আনুগত্য দেখাবে, তাদের সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করবে। যুক্তরাষ্ট্র সরকার জাতীয় ঐক্য সরকারকে দুর্নীতি মোকাবেলা, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জোরদার করার লক্ষ্যে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। এছাড়াও নির্বাচনী সংস্কার এবং পরিচালনার নিমিত্ত $3 কোটি সাহায্য প্রদান করা হবে। নিউ ডেভেলপমেন্ট পার্টনারশিপের মাধ্যমে $80 কোটি বিগত কয়েক দশকের অর্জিত উন্নয়ন এবং তার ধারাকে বজায় রাখবার জন্য দেয়া হবে। আফগান অংশগ্রহণকারীদের জন্য ফুল ব্রাইট স্কলারশিপ কর্মসূচি আরও 50% বৃদ্ধি করা হচ্ছে এবং সমগ্র আফগানিস্তান জুড়ে বিশ্ববিদ্যালয়ে মহিলা অংশগ্রহণের সহায়তায় স্কলারশিপ কর্মসূচি প্রবর্তন করা হবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তাঁর কথায়, আফগানিস্তানের সাফল্য সুশীল সমাজের গঠনাত্মক উন্নয়ন সাধারণভাবে বিতর্কের ঊর্ধ্বে এবং যা হতে হবে চিরস্থায়ী। যেমনি কোনো সামরিক বাহিনী স্বাধীনতা, সুযোগ সুবিধা এবং মানবাধিকার একটি দেশের নিরাপত্তা রক্ষায় একান্তই অপরিহার্য এবং যা নতুন এবং আরও উচ্চাভিলাষী দুটি দেশের বন্ধুত্বের এক ভিত্তি হিসেবে বিবেচিত হতে পারে।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে চিঠিপত্রের জবাব দিচ্ছেন তাহিরা কিবরিয়া।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠিটি লিখেছেন আহসান হাবিব, গ্রাম ও ডাক সেনপাড়া, কুমিল্লা সদর, কুমিল্লা থেকে। লিখেছেন, ভয়েস অফ আমেরিকার আমি একজন প্রবীণ শ্রোতা, আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত শুনে আসছি। এখন যদিও স্বল্প পরিসরে শুধু রাতের বেলায় একবার কেবল মিডিয়াম ওয়েভে ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হয়, তথাপি মন্ত্রমুগ্ধের মতো আমি আদ্যবধি অনুষ্ঠান শুনে আসছি এবং আমার বাড়ির সবাই আপনাদের অনুষ্ঠান শুনে থাকে মন্ত্রমুগ্ধের মতো। বা চমৎকার, ভাই আহসান হাবিব, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। পরের চিঠিটি লিখেছেন এম শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আটমূল আওড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, গ্রাম আটমূল বগুড়া থেকে। আপনি আপনাদের ক্লাবের কর্মসূচির কথা উল্লেখ করেছেন এবং নানা রকম কার্যক্রম গ্রহণ করেছেন সে কথা লিখেছেন, 2015 সালের ক্যালেন্ডার চেয়েছেন। ভাই এম শামসুল ইসলাম, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। এর পরের চিঠিটি লিখেছেন নার্গিস খন্দকার, থানাপাড়া টাঙ্গাইল সদর, টাঙ্গাইল থেকে লিখেছেন। লিখেছেন, আমাদের অনুষ্ঠান আপনার খুবই ভালো লাগে এবং সেই ছোট্টবেলা থেকে বাবা মার সঙ্গে একসঙ্গে বসে আমাদের অনুষ্ঠান শুনতে শুরু করেছেন এবং এখনো আমাদের অনুষ্ঠান শুনছেন। সবচেয়ে ভালো লাগে মিতালী অনুষ্ঠান এবং হ্যালো ওয়াশিংটন। দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে দেখা যাক আমাদের ফেসবুক ফ্যান পেজের বন্ধুরা কে কি মন্তব্য করেছেন, কে কি লিখেছেন। প্রথম মন্তব্যটি করেছেন নূর আলম, ইন্টারন্যাশনাল রেডিও ফ্রেন্ডস ক্লাব অ্যান্ড লাইব্রেরি, সদর বিপণি, নবরণ রেল বাজার, যাদবপুর, সারসা, যশোর থেকে। মোহাম্মদ নূর আলম লিখেছেন, প্রিয় ভয়েস অফ আমেরিকা, সালাম সহ শুভেচ্ছা রইল, আশা করি সকলেই ভালো আছেন, আমরা দূর হতে সে কামনাই করি। আমি আপনাদের নিয়মিত শ্রোতা, ব্যস্ততার কারণে চিঠিপত্র লেখার সময় হয় না, আমার জন্য একটি ক্যালেন্ডার পাঠানোর অনুরোধ রইল, আপনাদের সবার প্রতি শুভকামনা রইল। নূর আলম, আপনার জন্য শুভকামনা রইল আর আপনার অনুরোধ কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি। পরের মন্তব্যটি করেছেন এম এস বাড়ি, মতিঝিল, ঢাকা থেকে। আপনি রাজনৈতিক বিষয়ক মন্তব্য করেছেন। পরের মন্তব্যটি করেছেন রবিউল গনি, ছাত্লি ফেডারেশন, দিনাজপুর থেকে। লিখেছেন, আমরা যেন ফেসবুকে আলাপচারিতা চালিয়ে যাই আপনার সঙ্গে। হ্যাঁ ভাই রবিউল গনি, আমরা যতটা সম্ভব আপনাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখার চেষ্টা করি, আপনারা লিখলে নিশ্চয়ই আমরা তার উত্তর দেব, আশা করি আবারও লিখবেন। আজকের আসরের শেষ চিঠিটি লিখেছেন অচিন্ত কুমার সাহা, সাহাপাড়া বরগুনা থেকে। আপনি লিখেছেন, আপনাদের কাছে আমি অনেকদিন থেকে চিঠি লিখছি এবং আপনাদের অনুষ্ঠান সবসময় শুনে থাকি, আমার চিঠির উত্তর আজও পাইনি। আরও লিখেছেন 2015 সালের ক্যালেন্ডার চাই। ভাই অচিন্ত কুমার, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
অধিবেশনের সময় প্রায় শেষ, এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
কিনিয়ায় কর্তৃপক্ষ আল শাবাব বন্দুকধারীদের একজনকে সরকারি এক কর্মকর্তার
পুত্র বলে শনাক্ত করেছে। বন্দুকধারীরা বিশ্ববিদ্যালয়ের 148 জনকে হত্যা করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রবিবার বলেছেন, গারিসা বিশ্ববিদ্যালয়ে যে 4 আত্মঘাতী আক্রমণকারী বৃহস্পতিবার হত্যাকাণ্ডে মারা যায়, আব্দুর রহিম আবদুল্লাহি তাদের একজন। মুখপাত্র বলেন, এর আগে ওই কর্মকর্তা বলেছেন তার পুত্র নিখোঁজ। মিশরীয় কর্মকর্তারা বলেছেন, রবিবার কায়রোর মধ্যাঞ্চলে একটি সেতুতে এক বোমা বিস্ফোরণে অন্তত এক ব্যক্তি নিহত হয়। নিহত ব্যক্তি একজন পুলিশ অফিসার বলে বলা হয়। কর্মকর্তারা বলেন, একটি সেতুর পাশে এক পুলিশ চৌকির কাছে বোমা বিস্ফোরণ ঘটে। সেতুটি জামালেক জেলা ও গিজার মধ্যে সংযোগ রক্ষা করে। ইয়েমেনে সৌদিদের নেতৃত্বে বিমান আক্রমণ অভিযান সত্ত্বেও হুতি বিদ্রোহীরা রবিবার দক্ষিণাঞ্চলের এডেন শহরে নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। ফরাসি সংবাদ সংস্থা জানিয়েছে, বিদ্রোহীরা এডেনের মোয়াল্লা জেলায় গভর্নরের দপ্তর সহ প্রাদেশিক সরকারের সদর কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়া এবং রেডক্রস আন্তর্জাতিক কমিটি চাইছে যে সৌদি আরব যেন হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে বিরতি দেয়, যাতে অসামরিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং বিদেশিদের অপসারণ নিরাপদে করা যায়। শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মস্কোর ডাকা এক জরুরি বৈঠকে রাশিয়া ওই আবেদন জানায়। একটি পর্যবেক্ষক দল বলেছে, দামেস্কের বাইরে একটি বড় ফিলিস্তিনি শরণার্থী শিবিরের অধিকাংশ এলাকা ইসলামপন্থী জঙ্গিরা নিয়ন্ত্রণ করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইয়ারমুক শরণার্থী শিবিরের 90% এখন নিয়ন্ত্রণ করে ইসলামিক স্টেট ও আল নুসরা ফ্রান্টের জঙ্গিরা। ওই দুই গ্রুপ অন্যান্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে, যাদের মধ্যে আছে সিরিয়ান ফিলিস্তিনি এক মিলিশিয়া গ্রুপ। তারা সিরিয়ান সরকারের বিরোধিতা করে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, সিরিয়ান বাহিনী শিবিরের ওপর গোলাবর্ষণ করেছে। ফরাসি সংবাদ সংস্থা বলেছে, বহু শিশুসহ 18,000 অসামরিক ব্যক্তি শিবিরে আটকা পড়েছে, অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে, তাহলে তেহরান তাদের আগেকার পারমাণবিক তৎপরতার মাত্রায় ফিরে যেতে পারবে। জুন মাসে ওই চুক্তি চূড়ান্ত হবার কথা। জারিফ আরও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে গত সপ্তাহে লুজানে আলোচনাকালে বলেছেন, তিনি যেন ইরানের বিরুদ্ধে নেয়া নিষেধাজ্ঞা বিষয়ে কথা বলার সময় তার কথায় প্রত্যাহার বা স্থগিত শব্দগুলো ব্যবহার না করেন। আজ রবিবার বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মাবলম্বীরা পবিত্র ইস্টার সানডে পালন করছে। খ্রিস্ট ধর্মের মতে মৃত্যুর পর তৃতীয় দিনে যীশুখ্রিস্টের পুনরুত্থান হয়েছিল। পোপ ফ্রান্সিস এই পবিত্র দিন উপলক্ষে সেন্ট পিটার স্কোয়ারে রোমান ক্যাথলিকদের বিশেষ প্রার্থনা সভা করেন। তিনি খ্রিস্টানদের নিগ্রহ নির্যাতনের অবসানের জন্য প্রার্থনা করেন। কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী জঙ্গিদের হাতে যে শিক্ষার্থীরা নিহত হন তাদের স্মরণ করা হয়। ইস্টার সানডের কয়েকদিন আগে থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে। জেরুজালেমে হাজার হাজার খ্রিস্টান যে স্থানে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল ও কবর দেওয়া হয়েছিল বলে মনে করা হয় সেখানে সমবেত হয়। গুড ফ্রাইডেতে যিশুকে হত্যা করা হয়েছিল। যিশুর পুনরুত্থানের এই দিনটি বিশ্বের খ্রিস্ট ধর্মানুসারীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবির উদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জোসেফ গিল। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক। সবাই নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.